বন্ধু জগৎপতি গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধী বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী বৃন্দায়ৈ তুলসীদেবী প্রিয়ায়ৈ কেশবস্য চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবতী নমো নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাচারি শ্রীগৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সজ্ঞাত শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীরথাগ্রি ননর্তজ জেনাশী জগতাং চিত্রম জগন্নাথোপি বিস্মিত। এই শ্লোকটি আলোচনা করছি। মহাপ্রভু রথের, জগন্নাথের রথের সম্মুখে নৃত্য করেছে, সেটির মহিমা কি রকম তাই এই অধ্যায়টি বর্ণনা করছে। আমরা এই নৃত্যের মহিমা শুনে বুঝতে পারছি এমন একটা অদ্ভুত নৃত্য করেছে যাতে সবাই আশ্চর্যজনক হয়ে গেছে। সে নৃত্যটা কিরকম হবে আমরা সেটিকে বোঝবার চেষ্টা করছি। আমাদের নৃত্যের ধারণা যা আছে আমাদের ভারতীয় নৃত্য, তারপরে মণিপুরি নৃত্য, কানাডা নৃত্য, এইসব নৃত্যের ধারণা দিয়ে আমরা যে প্রকার একটা অনুভব করি, তারপরে আজকাল হয়েছে বল ডান্স, তারপরে ব্যালান নৃত্য নাকি রাশিয়ার সেইসব, এইরকম একটা নৃত্যের থেকেও ভালো। আমরা এইসব নৃত্য দেখে তো অবাক হয়ে যাচ্ছি, কিরকম তাদের সব শরীরের অঙ্গভঙ্গির কৌশল, হাড় পাঁচরা যেন সব নাই মনে হয়, কেমন খুশি তেমনি করছি। এইসব দেখে আমরা বলি বাবা অবাক হয়ে যায়। মহাপ্রভু সেই রকম একটা মিষ্টি কিছু দেখিয়েছে যাতে করে সমস্ত জগৎ অবাক হয়ে গেছে। এই তো আমাদের বুঝতে গিয়ে এইরকম ভাবে একটা কিছু আমরা কল্পনা করে নিচ্ছি কেমন, কিন্তু এই বিষয়টা কিন্তু এ প্রকারের তাছাড়া আমরা তো জানি মেয়েদের নৃত্যই সব থেকে আকর্ষণীয় ব্যাপার। মহাপ্রভু আবার পুরুষ মানুষে কি এমন নৃত্য করবেন যাতে করে সমস্ত জগৎ একবারে বিস্মিত হয়ে গেল, আছি আর কি মুক্ত। এই জন্য আমরা এই কথাটা ছোটটা ঠিক বিশ্বাস করতে পারছি না। বাড়াবাড়ি করে হয়তো ভক্ত লোক তারই উপাস্য বলে তাকে এরকম ভাবে প্রশংসা করে নাচেতে, আবার এমন কি হবে, কি আবার কিরকম নাচ। তারপরে বর্ণনা করতে গিয়ে বলছেন যে এমন ভাবে জগন্নাথের চারদিকে তিনি ইয়ে করছেন, প্রদক্ষিণ করছেন, পরিক্রমা করছেন, সে মনে হচ্ছে যে যেন একটা আগুনের গোলা, যেমন ঘোরালে একটা চাকার মতন দেখায়, সব জায়গাতেই আগুন মনে হয়, সেরকম মহাপ্রভু সব জায়গাতেই দেখতে পাচ্ছেন, সব জায়গাতেই সেরকম ভাবে মহাপ্রভু দেখতে। এইটা একটা দেখে আমরা আশ্চর্য হতে পারি বলে মনে মনে করছি। হ্যাঁ, এই একটা আশ্চর্য, এইটুকুই আমরা মনে করছি। হ্যাঁ, একটা আশ্চর্য, কিন্তু এটাও তা
নয়।
এর থেকে যেটা আছে সেটা আমরা সাধারণ মায়াবদ্ধ জীব কিছু ধরতে পারছি। এর থেকে বড় ব্যাপারটা হচ্ছে কি না, মহাপ্রভু তখন যে ভাব তার মধ্যে প্রকাশ পাচ্ছে, সেই ভাবেতে তাঁর কি প্রকার অবস্থাটা হয়েছে, সেই অবস্থায় সে ওই রকম নিত্য তাঁর প্রকাশ। ভাবটার উপরে সেই রকম ভাবে গুরুত্ব আমরা দিতে পারছি, ভাবটা আমরা বুঝতে পারছি, তার ভেতরে যে ভাব কি ভাবেতে কেন নৃত্য করছেন, সেটা আমরা ওই ভাবের ভাবুক না হওয়া পর্যন্ত ধরতে পারছি। আমরা মনে করি আনন্দে যেরকম নৃত্য করে, এরকম পুজোর সময় সব বাজনা বাজায় হই হই করে নাচছে, সেইরকম একটা কিছু আজকালকার এমনি করছে সব বসে বসে, যাচ্ছে তাই দেখতে, সেসব তোমাদের পুজোর সময় ছেলে পিলে রাখা করছে। ভদ্রলোকের সামনে ওই রকম মেয়েদের সামনে আর সব হা করে দেখছে, মেয়েরা হা করে দেখছে, কিন্তু মহাপ্রভু এই নৃত্যটা এতে ওই রকম ভাবে আমাদের ওইসব নৃত্যতে অতি দেখলে দর্শন করলেই যেন একটা চিত্ত কলুষিত হয়ে যায়, চিত্তটা ভোগ প্রবণতায় আবিষ্ট হয়ে যায়, একটা কাম ভাবের উদ্রেক হয়। কিন্তু মহাপ্রভুর এই লীলায় এইরকম নৃত্যে সেটা তা হবে না, এটি কামের ব্যাপার নয়। এই জগতের যে সমস্ত কিছু সবই কাম, কাম কাকে বলে, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম, কাম আর প্রেমের এই প্রকার বিচার শাস্ত্রে দেখিয়েছে। কাম কাকে বলে না, নিজের যে ইন্দ্রিয়া ইন্দ্রিয়গুলি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এদের সুখ নেবার জন্য যা করা হচ্ছে সেটা হলো কাম। তো মায়াবদ্ধ জীব সে কি করে, যা কিছু করছে, এই আমার চোখটা দেখলে আনন্দ হবে, ভালো গন্ধ নিলে আনন্দ হবে, ভালো রস জিহ্বা দিয়ে নিলে আনন্দ হবে, কানে ওই রকম মিষ্টি স্বর, হ্যাঁ পিয়ানো বাজছে কি জল তরঙ্গ বাজছে, কি রমণী কণ্ঠ একবারে, কি তার মধুর গলা, সেটি শুনলে আমার আনন্দ হবে। সবই আমার এই ইন্দ্রিয়ের সুখ যাতে হচ্ছে সেইটি আমরা বলি ভালো। এই ব্যাপারটাই হচ্ছে কাম। আর প্রেম কাকে বলে? গোপীগণের সঙ্গে প্রেম বা ভক্তগণের সঙ্গে ভগবানের যে প্রেম, সেটা কাকে বলে? আমরা এ জগতে পতি পত্নীতে প্রেমের কথা বলি, ভাতৃ প্রেমের কথা বলি, ভাই ভাই প্রেম, কেমন এইসব আমরা প্রেমের কথা বলি। আমাদের প্রেমের ধারণাটা এই প্রকার, কিন্তু এই প্রেমগুলিকে প্রেম প্রকৃত বলা চলে না। এই প্রেমগুলি সেই উদ্দেশ্য হচ্ছে আমাদের ইন্দ্রিয় সুখ। পতি পত্নীকে ভালোবাসি কেন? তার ইন্দ্রিয় সুখ পায় বলে, পত্নীও তাই। সুতরাং তাদের ইন্দ্রিয় তর্পণকেই, তর্পণ ক্রিয়াকেই এই প্রকার প্রেম বলা উচিত না। আত্মেন্দ্রিয় প্রীতি লাঞ্ছা তারে বলি কাম, এগুলি কাম হল। আমরা দেশকে ভালোবাসি, দেশক প্রেম, সেও কাম। আমরা কেন ভালোবাসি? এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এখানকার কেমন সব গাছপালা তরুলতা, এইসব আমার সেই নিজের মনে আনন্দদায়ক, দেহ মনের আনন্দদায়ক। এখানকার নদী জল, এখানকার আবহাওয়া, আহা এই যেন আমার কত আনন্দ দান করে, সেই আমার এই আনন্দ দান করে, এই জন্যই আমি তাকে ভালোবাসি। এই আমারই সেই ইন্দ্রিয় তর্পণ, মনের সুখ, এইগুলিকে কেন্দ্র করে এগুলিকে আমরা প্রেম বলছি, যেসব প্রেম। কিন্তু প্রকৃতপক্ষে ওগুলো আমার সুখ দেয় বলেই আমি তাকে বলছি, এই জন্য এগুলো হলো কাম। আর প্রেম কাকে বলে? কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। যেটা ভগবানের ইন্দ্রিয়ের সুখ কে বাঞ্ছা করা হয়, ইচ্ছা করা হয়, সেইটি হবে প্রেম। আমি ভাতৃ প্রেম বললাম, ভাইয়ে ভাইয়ে প্রেম, ভাইয়ের ভালোবাসা, ভাইয়ের প্রতি আমার ওই প্রকার ত্যাগ বুদ্ধি, তাকে সুখী করবার বুদ্ধি আছে, কেমন এটা হলো ভাতৃ প্রেম। ভগবানের প্রতি তার সেটা হলো না, সেটা হলো ভাতৃ প্রেম, এর অতএব কাম। কিন্তু যখনই সেইটি ভগবানের প্রতি হবে তখনই তাকে প্রকৃত প্রেম বলা, আদার দেন গড সবই হলো কাম। গোপীরা তারাও তো দেখছি আমাদের এই জগতের স্ত্রী পুরুষ যেভাবে ব্যবহার আদি করে সেই রকমই করেছে, কেমন সঙ্গ দ্বারা তারা পরস্পর পরস্পরই এই প্রকার সুখ ভোগ করেছি, এটা আমরা দেখছি বাইরে। সুতরাং এটাকে কেন প্রেম করা হবে? গোপীরা বা কৃষ্ণ গোপীদের ভোগ করে সুখী হয়েছেন ইন্দ্রিয় তর্পণের দ্বারা, এবং গোপীদেরও সেরকম ইন্দ্রিয় তর্পণ হয়েছে, অতএব এটাকে কেন বলা হবে প্রেম? এও তো তাদের আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলি কাম হওয়া উচিত, কেমন কেন হবে না? না তার উদ্দেশ্য এটা নয়, একমাত্র একমাত্র ভগবানের ইন্দ্রিয় তর্পণ যেটা, সেটি হলো আর নিজের ইন্দ্রিয় তর্পণ যদি হয় সেটা হলো কাম। কৃষ্ণ ভোগ করেছেন তাহলে তার পক্ষে কাম হবে তো, বললে তার যে কাম সেইটি প্রেম। কৃষ্ণ এমনই একটি বস্তু, তার কামটাই প্রেম, কিন্তু আমাদের কামটা প্রেম না। কৃষ্ণের কাম সেটা কোন দোষ শূন্য। কৃষ্ণ যদি ভোগ করেন তাতে তার যে মঙ্গল হবে, আমরা এই প্রকার ভোগের দ্বারা কাউরু মঙ্গল করে দিতে পারি না। পত্নীকে পতি ভোগ করে তার কি মঙ্গল করে দেবে? কিন্তু কৃষ্ণ যার এতটুকু সেবা গ্রহণ করেছেন তাকে কি করে দেন? দেখুন, পুতনা, পুতনা তার স্তনেতে বিষ মাখিয়ে তাকে মারবার জন্যে গিয়েছে কপট ভাবে। বাবা এসো বাবা, একটু স্তনপান করো, মাতৃভাব দেখাচ্ছে, কপট আচরণ কেমন। কিন্তু সে যেহেতু ভগবানকে ওই রকম ভাবে একটা বাহ্যিক স্নেহ দেখিয়েছে, কপট স্নেহ দেখিয়েছে, তথাপি ভগবান তার ওই প্রকার স্নেহেরও মূল্য দিয়ে তাকে একবারে সে বৈকুণ্ঠের ধাত্রী গতি দিয়েছে। আমরা পারবো? আমরা পারবো? কেউ নিজেই মুক্ত হতে পারি না, তাকে মায়া থেকে মুক্ত করে সে বৈকুণ্ঠের যে সেবা সুখ সেটা দেব। সুতরাং কৃষ্ণ যদি ওই রকম একটা, দেখুন, স্তনপান করিয়েছে একটু, একই জন্যেই তাকে ধাত্রীচিত গতি দেয়, তাহলে সত্যি সত্যি তাঁর স্তনপানের থেকেও যেসব ইন্দ্রিয় সুখের তিনি আরো অধিক সন্তুষ্ট হন, সেই প্রকার ইন্দ্রিয় সুখ যদি কেউ প্রদান করে তাহলে সে কি না পাবে? সে প্রতিদানে কি না কৃষ্ণ তাকে দেবেন? সেই জন্যে কৃষ্ণ বলছেন, আমি তোমাদের ঋণ পরিশোধ করতে পারি না। গোপীরা যেভাবে কৃষ্ণকে সুখী করেছেন কৃষ্ণের সুখের জন্য, তার প্রতিদান তিনি দিতে পারছেন না। তিনি প্রতিজ্ঞা করেছেন গীতায়, যে যথা মান প্রপদ্যন্তে তাং ততই ভজাম্যহম্, আমায় যে যেভাবে সেবা করে বা প্রপত্তি স্বীকার করে আমি সেইভাবে তার প্রতিদান দিয়ে থাকি। আমি কারোর কাছে ওই রকম ঋণী হয়ে থাকি না, আমি ঠিক সেরকম ভাবে প্রতিদান দিয়ে থাকি। কিন্তু গোপীদের বেলায় তিনি বলছেন যে আমি এর প্রতিদান দিতে পারব, আমি ঋণী হয়ে আছি। কেন কেন কি দেব এর বিনিময়ে? তোমরা আমারই সুখ চাও, তোমাদের কোন রকম সুখ বাঞ্ছা নাই, বলো তোমরা কি হলে সুখী হবে? বল তুমি সুখী হলেই আমরা সুখী, তোমার সুখী আমাদের সুখ, নাগুনি আপন সুখ, সবে মানছি তার সুখ, তার সুখ মোর তাৎপর্য। গোপীরা আর কিছু জানে না, কৃষ্ণের সুখ ছাড়া আর কোন তাদের নেই। যা কিছু করছে, কাপড় একখানা পরছে ভালো দেখে, আমরা মনে করছি আমরা যেমন পরে সাজিয়ে গুজিয়ে আমার মনে আনন্দ হয়, গোপীরা তাই করছে। কি একটা গহনা দিচ্ছে, এখানে ভালো গলায় হার দিচ্ছে, কি ভালো করে কেশ বিন্যাস করছে, কি রং টং মেখে আমাদেরই মতন সাজিয়ে দিচ্ছে, তাদের নিজেদের বেশ মনে সুখ হয় এটি। কিন্তু প্রকৃত ব্যাপারটা তা নয়। কৃষ্ণ এইটি দেখলে তার মনে আনন্দ হবে, আমাদের এই প্রকার বেশভূষা, এই প্রকার সৌন্দর্য এই দেখে তার সুখ, এই জন্য তারা সাজে নিজের সুখের কোন রকম তাদের চেষ্টা নেই। নিজ সুখ চেষ্টা তাদের কিছুই নাই, তারা দুটি খায় শরীরটাকে লাবণ্যটা বজায় রাখবার চেষ্টা করছে, কি জন্য না কৃষ্ণের সুখ। তাদের সমস্ত কর্মগুলি সব কৃষ্ণ সুখ তাৎপর্য পর ভগবানের ভক্তগণে এই প্রকার। আমরা বাইরে থেকে দেখে মনে করি আমরাও যেমন রান্না করছি খাচ্ছি, এরাও তো সেরকম রান্না করছি খাচ্ছি, আমরাও প্রকৃত তাদের যে কি অবস্থায় তারা, কি বিচার নিয়ে তারা চলছেন আমরা দেখে বুঝতে পারছি। বলে আমরাও ঘুমোই এরাও তো ঘুমোয়, তো ভেদ কি এদের সঙ্গে আমাদের সঙ্গে? কিন্তু তারা কি জন্য করছে, আমরা খাই কেন? আমাদের শরীরটাকে ভালো রাখবার জন্য। ভালো থেকে কি হবে, ভালো থাকলে কি করব না, ইন্দ্রিয়ের সুখ গুণ আমরা নেব, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পান পায়ু পাদ উদর উপস্থ এইসবের সুখ গুলো আমরা পেতে চাই, ভালো করে খেতে পারবো, শরীরটা ভালো যদি থাকে আর ভালো করে খাওয়াটা আমার বেশি দিন চলবে, হ্যাঁ ভালো করে ঘুমনো চলবে, ইন্দ্রিয়ের সুখ এইগুলো আমরা চাচ্ছি, দেহের আরাম। এই জন্যই আমরা শরীরটাকে ভালো রাখি, দেহটা তাহলে সুস্থ না থাকলে আমার সে আরামটা পাওয়া যায়। কিন্তু ভগবানের ভক্তগণ তারা কি জন্য করছেন, দেহটা সুস্থ থাকলে সেই দেহটা দিয়ে ভগবানের সেবা আরো ভালোভাবে করব, ভালোভাবে করব, সেই জন্যই তাদের শরীরটাকে যেভাবে সুস্থ থাকে তারাও সেইভাবে তাকে সুস্থ রাখার চেষ্টা করছে। কেন না, এটা তো তার সুখের জন্যই সম্পূর্ণরূপে তারা সমর্পণ করেছে, দেহটা তার সেবার জন্য সমর্পণ করেছে। আমি যদি জ্বর হয়ে পড়ে থাকি, একটা ব্যাধি হয়ে পড়ে থাকি, তখন তো আর তাঁর সেবাটা করবার মতন আমার ভাগ্য হচ্ছে না। সেই জন্য যাতে ব্যাধি না হয় বা ব্যাধি হলে যাতে তাড়াতাড়ি সেটা দূরে চলে যায়, সেই জন্য তারাও হয়তো ওষুধ খাচ্ছি ডাক্তারের কাছে। উদ্দেশ্য কি না, এই শরীরটা ভালো হলে আবার আমি সেবা করব। আর আমরা কি জন্য করছি, শরীরটা ভালো হলে বেশ করে খাবো দাবো মজা করবো ইন্দ্রিয় তর্ক করবো। তাহলে ভগবানের ভক্তের ক্রিয়া আর আমাদের ক্রিয়া বাইরে তো দেখে মনে হয় এক, কিন্তু বিচারিতে তাদের নিজেদের সুখ তাৎপর্য পর কিছু নাই, তারা সবই ভগবত সেবা সুখ তাৎপর্য পর তাদের যাচ্ছে। এই জন্যই শাস্ত্রী বলছেন, দেখো ভক্তের প্রতি যদি কোনো কিছু করো তাহলে অন্য সাধারণ প্রাণীর পক্ষে ওই রকম করলে যা হয় তোমাদের তা থেকে অনন্ত গুণে বেশি তোমাদের ক্ষতি হবে। ভক্তকে বহুমানন করে কেন, কি জন্য, সেও তো মানুষ, সেও তো আমার মতন খাচ্ছে দাচ্ছে বেড়াচ্ছে ইত্যাদি আমরা দেখছি, কিন্তু শাস্ত্রে তাদের প্রতি এত মহাত্ম, এত তাদের সম্মান এত কেন করেছে, কি জন্য করেছে, কি হবে, সে তো মানুষ আমাদের মতো, আমাদের যেমন আজকাল বিচার হয়েছে, আমরা তাদের কিছু বুঝি না, আমরা তাদের খাটিয়ে নিতে চাই, তোমরা আমাদের করে দাও, এইটাই তো হলো সাধুর মেয়েদের কর্তব্য। সাধুরা কি করবে না, আমরা সমস্ত ভোগী লোক যাতে আরো ভালোভাবে ভোগ করতে পারি, এইটা হলো তো সাধুর কাজ। সাধু আবার খাবে কেন, সেই খাবারটা আমাদের দিই, আমরা খাব। সাধু সে এরম ভাবে জামা কাপড় পরবে কেন, সেই কাপড়টা আমাদের দিক, আমরা করব। সাধু আমাদের করে দিক। এক জায়গায় গাড়িতে যাচ্ছেন, সাধু বসে আছে, সেখানে আর একজন আবার সাধু নাকি নিজে বেশ করে বসে আছে, আমরা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছে না। আজকালকার বিচারেই সাধু সঙ্গে সঙ্গে উঠে আপনি বসুন বসুন, এই যদি বলে হ্যাঁ এরাই হলো খাঁটি সাধু, এরাই হলো খাঁটি সাধু। দেখো মেয়ে ছেলেটি গেল আর সে উঠে তাকে বসতে যায়। হ্যাঁ আমরা বাইরে তো মনে করলাম আহ এরাই সত্যি সত্যি সাধু, কিন্তু আমাদের বুদ্ধি এরকম মায়ায় একবারে নাশ করে দিয়েছে। আমি বুঝলাম আমার ইন্দ্রিয় সুখ হলো, দেহের সুখ হলো, তার জন্য সাধুকে আমি কষ্ট দিলাম। যে সাধু সবসময় ভগবানের সুখের সুখের চেষ্টা করছে, আর আমি কি করছি, ভগবানের সুখের চেষ্টা করি, আমি আমি নিজের সুখের জন্যই তো সবসময় করছি। আমার এই দেহটা কি জন্য, আমি ভালো খাচ্ছি করছি কি জন্য, আমার দেহটা সুখ হোক। সুতরাং ওই প্রকার ব্যবহারের ফলস্বরূপে কি হলো দেখুন, বিচার করি। আর তথাকথিত সব সাধুরা তারাও প্রকৃতপক্ষে ভগবত পর্ত নয়, তারা ওই রকম করে লোকের কাছে বাহবা নেওয়াটাই মনে করে তাদের খুব ভালো, এরা আমাদের বলছে দেখো ও ওখানে গেলাম সাধুরা আমাদের কি যত্ন করলো, আহা তারাই সাধু। আমাদের এসব কথা কানে আসছে খুব আসে, আমরা বলি এরা কিরকম লোক, দেখেন ভোগ করতে করতে এদের ভোগ প্রবৃত্তি এত বাড়ে, সাধুরাও আমাদের যদি সেবা করে তাই আমরা সব থেকে ভালো। কি যত্ন করে, সে একবারে পাশে বয়ে নিয়ে যাচ্ছি, আহ কি সেবাটা আমাদের করে, আর কত যত্ন করে, এই হলো বড় সাধু আমাদের কাছে, যেহেতু সে আমাদের এইরকম ভাবে এটা সাধুদের ভোগ করা হয়ে যাচ্ছে। যে সাধু কি করছে না, সর্বসময় তার ভগবানের সেবার চেষ্টা, তার সেই চেষ্টা থেকে বাধা দিয়ে আমি সেটি আমার দিকে নিয়ে নিলাম। কোথায় সাধুকে বসতে দেব, আসুন বসায়, আসুন বাবা বসুন, তা না কেন বসতে দেব, হ্যাঁ সাধুরা আবার বসবে কেন, সাধুরা আবার ঘরে থাকবে কেন, সাধুরা আবার দুধ খাবে কেন, সাধুরা এসব করবে কেন, ওগুলো তো আমরা খাবো, এরা সাধু কি চায়, হ্যাঁ দেখবি ভালো ভালো খাচ্ছে, লোকের মাথায় কাঁঠাল ভাঙছে, এই তো হলো আমাদের ধারণা। বলুন সাধু যে কাকে বলে, কেন সে শ্রেষ্ঠ, সে বিচার আমাদের ধরবার মতন শিক্ষা দীক্ষা নেই, আমরা ভোগ করতে করতে ভগবান কি করবে, ভগবানের কাজ কি, ভগবান আমাদের খাওয়াবে, আমরা ভগবানের সেবা করব না। ভগবান আমাদের খাওয়াত পড়াত বাঁচিয়ে রাখুক, অমুক করুক তমুক করে ধ্যান করুক, চাকর ভগবান আমাদের, তাকেও আমরা চাকর বানাতে চাই। সাধুকে বানাবো না কেউ, তার ভক্তকে বানাবো না, তার ভক্তকেও আমরা এই প্রকার ভোগ করি। ভোগ করতে করতে এইরকম বুদ্ধি আমাদের এত প্রবল হয়েছে যে কি কর্তব্য কি অকর্তব্য তা জানি না। এই মায়া এইরকম শিক্ষা দীক্ষা সমাজ এইরকম হয়ে গেছে। একটা মানুষকে সাধারণ মানলে যে ক্ষতি হবে, যে পাপ হবে, একজন সাধুকে বা ভগবত ভক্তকে বা সন্ন্যাসীকে মানলে তার থেকে সে সমান পাপ হবে বলেন। ব্রহ্মহত্যা মহাপাপ, কেন? সেও মানুষ আর চণ্ডালও তো মানুষ, কি বৈশ্যও তো একটা মানুষ, কি ক্ষত্রিয়ও তো একটা মানুষ, কিন্তু ব্রাহ্মণকে হত্যা করলে কেন এত পাপ বলছে? তাহলে কেন এত পাপ বলছে বলো দেখি, কোন বিচার? ও মানুষ, ও মানুষ। একজন না বলছেন, আরে মশাই সকলেরই মধ্যে তো আত্মা রয়েছে, সকলেরই মধ্যে তো এইরকম ভাবে দুঃখ কষ্ট হয়। মানুষকে মারলে পাপ হবে বেশি, একটা পিঁপড়িকে মারলে তাহলে কেন পাপ হবে? সেও তো সমান পাপ হবে। বলে বাহ, খুব ভালো বুদ্ধি রয়েছে। একটা মানুষকে মারলেও যা পাপ, একটা পিঁপড়িকে মারলেও সেই পাপই হবে, কারণ তারও তো আত্মা। আমারই মতন এই আত্মা সেই এইরকম আজকালকার শিক্ষিত লোকেদের বিচার। একটা পিঁপড়িকে মারলে পাপ হবে, তাহলে মাছগুলোকে যে মারছে সেই রকম পাপ হবে? মনুষ্য হত্যার পাপ হবে? হ্যাঁ, ছেলের বেলায় তোমরা তো পাপ হবে বলে মনে করছো না, পিঁপড়িকে একটা মারলে পাপ হবে বলে তুমি ধরছো। আচ্ছা, গাছকে কাটলেও মশাই সেই পাপই হবে, সুতরাং ও সব পাপই সমান। মানুষের মারা, আবার তার মধ্যে বলছি কি, ব্রহ্মহত্যা মহাপাপ। কেন শাস্ত্রে বলছে? কেন ব্রহ্মহত্যা মহাপাপ? সাধারণ মানুষ সে নয়, সে ব্রহ্মতত্ত্বজ্ঞ। আর এরা সেই রকম ভাব কোনো কিছু সেই বিষয়ে দেখুন, তাহলে গুরুত্বটা কোথায় এসেছে? শ্রেষ্ঠ এবং নিকৃষ্টের গুরু বিষয়টা কি? আপনি একটা যদি জজ সাহেবকে মারেন, পুলিশ অফিসারকে মারেন, এখন দেখবেন গভর্নমেন্টটা একবারে তোলপাড় করে দেবে, তাকে দস্তুর মতন বেশি সাধারণ মনুষ্য জীব হত্যা বলে ধরবে না, আরো বেশি একটা তার উপর সেকশন করবে। কেন না? সে এইরকম ভাবে সরকারের এত বড় একটা উচ্চ পদস্থ ব্যক্তি, তার দ্বারা সরকারের অনেক সেবা হচ্ছে। তেমনি ভগবানের রাজ্যেও ভগবানের সর্বশ্রেষ্ঠ সুখ প্রদানকারী কে? ভক্ত। ব্রহ্মতত্ত্ব যারা জানেন, ভগবান পর্যন্ত বলছেন আমি সেই ব্রাহ্মণকে সর্বতভাবে পূজা করি, ব্রহ্মতত্ত্বজ্ঞ, তার প্রতি এই প্রকার শাস্ত্রের বিচার। সে যদি কোনো অন্যায়ও করে, বলছে সে অন্যায়ের কোনো রকম প্রতি হিংসা করতে যাবে না। এই প্রকার সে একটা ব্রাহ্মণকে হত্যা করায় সেখানে সর্বশ্রেষ্ঠ পাপ বলছে। একজন সন্ন্যাসীকে হত্যা করা আবার তাকে প্রবেশ পাপ, কি একজন সন্ন্যাসীকে গালিগালাজ করা, তাকে দুঃখ দেওয়া আরো বেশি পাপ। কিন্তু সন্ন্যাসী আবার কিছু, তো মানুষ আমরা তো এই কোথায়, সে আবার কিছে, সেও তো মানুষ, আমিও মানুষ, সেও মানুষ। আমরাও যে রাস্তা দিয়ে যাই সেও তো সেই রাস্তা দিয়ে যায়, আমরাও যে গাড়িতে চাপি সেও সেই গাড়িতে যাই, পাশে পাশে বসে যাই। এইভাবে আমাদের দেখুন শ্রেষ্ঠ ব্যক্তি ওইরকমভাবে পরস্পর মেলামেশা করায়, তাতে করে ক্ষতি হচ্ছে সমাজে। একজন খুব বিদ্বান ব্যক্তি, একজন পুলিশ অফিসার, বুঝছেন, ধরুন এসপি, সেও ট্রেনে যাচ্ছে, আপনি গিয়ে তার পাশে বসুন, রাইট আছে, সমান টিকিট কেটেছি, কিন্তু এতে হলো ক্ষতিটা কি? সেই পুলিশ অফিসারকে যে আপনার সম্ভ্রম বা ভয় বা তার একটা ছিল, তার পাশে দুদিন চার দিন বসতে বসতে ও তো একটা অর্ডিনারি প্যাসেঞ্জার আমার, তার প্রতি এইরকম ভাবে একটা আমাদের বুদ্ধিটা হয়ে যাচ্ছে। তার ফলে সেই যে শাসন বিভাগের একটা মস্ত বড় অধিকারী, তার সে কার্যটা ব্যাহত হয়ে যাচ্ছে। যাকে দেখলে দূর থেকে ভয় হয়ে যায়, সে বলে বাপারে গিয়ে ঘুরে ঘুরে পুলিশ আসছে, পালা 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 পালাচ্ছে, অন্যায় আর করবো না, একসঙ্গে বসতে বসতে আর তার মধ্যে আর ভয়টা থাকছে। তাহলে কতখানি তার সমাজের একটা ক্ষতি হয়ে যাচ্ছে, এই জন্য তাদের যাদের তাদের সঙ্গে বসতে দেয়া বিধি না। তেমনি ভগবত ভক্তগণেরও ওই রকম যদি অভক্তের সঙ্গে মেলামেশা বেশি হয়, তাতে করে তাকে পাখিত বুদ্ধি হয়, পাখিত বুদ্ধি হয়ে তার প্রতি যে একটা গৌরব বুদ্ধি, যেটার দরুন সেও ক্রমশ ক্রমশ উন্নত হতে পারত, সেই বুদ্ধিটা নাশ হয়ে যায়, হ্যাঁ সেও নষ্ট হয়ে যায়। এই জন্যই এখন ওই উদারতা দেখানোটা মঙ্গল কি অমঙ্গল বলুন, সমাজের মঙ্গল কি অমঙ্গল হবে উদারতা দেখাতে গিয়ে, এইরকম হয়ে যাচ্ছে। এই প্রকার সেই শ্রেষ্ঠ ব্যক্তি তাদের যে বিচারধারা সেটা ভগবত কেন্দ্রিক, তার একটা পুলিশকে মারলে এগুলি হই হই করবে, কেন সে সরকারের সেবক, আবার একটা মিলিটারিকে যদি মারেন তাহলে তো আরো কথা নেই, একটা মিলিটারিকে যদি মেরে ফেলেন তাহলে আরো বেশি পানিশমেন্ট, তাহলে একটা যদি ভগবানের সেবককে মারেন, এই জগতে রাজা মহারাজা বড় লোকের সেবককে মারলে এইরকম, কিন্তু আবার যিনি পরাৎপর তত্ত্ব তারই সেবককে যে মারে, তারই সেবককে যে দুঃখ দেয়, তাহলে কি হবে, তা কত বড় তার অনিষ্ট হবে সেটা সে মনে করছে, সেটা সেসব শিক্ষা দীক্ষা সমাজে আসে না। ভগবান সহ্য করবেন না, ওই যে অম্বরীশ হয়েছেন তো, অম্বরীশ মহারাজ বলে এক রাজা ছিলেন, তা তিনি ধার্মিক ভক্ত ছিলেন, রাজা হলে হবে কি, তিনি আমাদের মতন সেই টাকা পয়সা ঘর বাড়িতে আসক্তি মমতা এ তার ছিল না, রাজা ছিলেন বটে কিন্তু রাজকার্য টাকা পয়সা গোনাগুনি বা সেইসব ভোগ করা এ তার ছিল না, তিনি নিজে হাতে তার ঠাকুরের ভগবানের জল তুলতেন, ঘর মাজতেন, বাসন মাজতেন, ফুল পুষ্পচয়ন করতেন, মালা গাঁথতেন, পুজো করতেন, রান্না করতেন, খেতে দিতেন, নিজে হাতে সব করতেন। কারণ তারই সব করবার কি দরকার? তার তো কি আর টাকা পয়সা ছিল না, একজন বামুনের কাছে দিতে হতো। যেমন সব আপনারা বামুন আসছে, বামুন আসছে পুজো করে দিয়ে যাচ্ছে, মাসে টাকা দিতে তার করবার কি দরকার? বামুনকে দিয়ে তো তো এটা পুজো করবে। আচ্ছা, তাহলে জামাই এলে তখন কি করো? জামাই এলে তখন নিজেই ছুটে গিয়ে ভালো ভালো করে রান্না করে তাকে খাওয়াতে যাও কেন? কি ভাই কি এসেছে অনেকদিন পরে বোনকে দেখতে, তখন নিজে ভালো করে রান্না করে তাকে খাওয়াতে যাচ্ছ কেন? বলে দিলি হয়তো চাকদারিটাকে কিছু দেবে দাদাকে খাইয়ে। তা তো বলো না, ও কি দেবে? আমার ভাই, তার প্রতি কত স্নেহ রয়েছে, অন্যকে দিয়ে কি কখনো সে কাজ করতে পারা যায়? আমি যেরকম ভাবে তাকে তার মনকে সন্তুষ্ট করতে পারবো, যেভাবে তাকে আদর করে খাওয়াবো, এ আমার প্রাণ চাচ্ছে, খেলে আমার আনন্দ হবে। অনেকদিন পরে আমার দাদা তাকে দেবো কেন? এই তুই অন্য কাজ করতে যা, তাকে অন্য কাজে। সেরকম ভক্ত ভগবানকে এত ভালোবাসে, তার সেবাটা অন্যকে দিয়ে করাবে কেন? বড় লোকেরা কি করে? বড় লোকের ভগবত সেবা দেবে। হ্যাঁ, ঠাকুর ঘরে আছে ভালো দেখে একজন সংস্কৃত জানা বামুনের, সে এসে পুজো করে দিয়ে যায়। সংস্কৃত জানা বামুন অত বড় শুদ্ধ উচ্চারণ, সুতরাং তার ঠাকুরের ভালো পুজো হচ্ছে। কি ধারণা এটা! মানে তুমি তোমার ঠাকুরকে কলা দেখাচ্ছ, ভালোই বাসো না তুমি তোমার নাতিকে, পুতিকে, জামাইকে, তাদের বেলায় নিজে করবে, আর ভগবানের বেলায় ওই একটা মাইনে করা চাকর দিয়ে করাবে। ভগবান বুঝতে পারছেন না আমায় কত ভালোবাসছে, বুঝুন? এগুলি কত ভালোবাসে কে! কিন্তু অম্বরীশ মহারাজ কি করতেন? অম্বরীশ মহারাজ নিজে হাতে, কি করবার দরকার? ওই তো কষ্ট, রাজা মানুষ, তার চাকর চাকরানি নেই, চাকর চাকরানির অভাব আছে। কিন্তু তিনি সেটা তা না করে মন্ত্রীদের সব রাজকার্য পরিচালনায় তোমরা সব করো, রাজ্য শাসন, টাকা পয়সা আদায় করা তোমরা করো। তিনি সেসবের দিকে যেতেন না, নিজের সেই সর্বাপেক্ষা প্রিয়তম ছেলে মেয়ে পত্নী তাদের সেবায় যে যুক্ত থাকতেন আমাদের মতো, তিনি সেই সব সময় তার ভগবানের সেবায়। তা একদিন দুর্বাসা রেখে তিনি একাদশী পর দিন, দ্বাদশী পারণ, হয়তো পারণের একটা সময় থাকে, দশটার মধ্যে কি সাড়ে নটার মধ্যে কি আটটার মধ্যে পারণ করতে হবে, নইলে একাদশীর ব্রতটা নষ্ট হবে। সেই রকম পারণের সময়তে ঠিক একটুখানি বাকি আছে, এমন সময় সে দুর্বাস আছে তার বাড়িতে এসে, মহারাজ আজ আমি আপনার এখানে সেবা করব, আজ কাল একাদশী হয়েছে, তিনি সন্ন্যাসী ব্রাহ্মণ, আর অম্বরীশ মহারাজ ক্ষত্রিয় রাজা বটে কিন্তু গৃহী, সন্ন্যাসীও নন আবার ব্রাহ্মণও নন। সুতরাং আমার বহু ভাগ্য আপনি কৃপা করে আমাকে এইভাবে এসে এখানে উপস্থিত হয়েছে। তা যান আপনি তাহলে তাড়াতাড়ি আসুন, কারণ পারলের তো আর বেশি সময় নেই, পারলের মধ্যে না করতে পারলে পদ্ম তো নষ্ট হয়ে যাবে। আপনি ছেড়ে আসুন শোনানো। হ্যাঁ আমি আসছি, এই বলে তিনি গিয়ে স্নান করতে ব্রহ্মনাথে। সে ব্রহ্ম ধ্যান করতে করতে তার আর খেয়াল নেই, পালনের সময় চলে যাচ্ছে। অম্বরীশ মহারাজ মহা মুশকিল, উনিও একা বিধি করেছেন, বলছি এখন আমি কি করি, আর তো সময় নাই, এক মুহূর্তেও সময় নাই। ব্রাহ্মণ আমার বিয়ে অতিথি, আবার সন্ন্যাসী, আবার যে সন্ন্যাসী না মহা যোগী সন্ন্যাসী, আর এদিকে আমার একাদশীর সময় চলে যাচ্ছে, বলুন এই তো ধর্ম সংকটে পড়লাম, আমি এখন কি করি। একাদশী এইরকমভাবে যদি ঠিক সময়ের মধ্যে পালন না করা হয় তাহলে সাক্ষাৎ ভগবান কৃষ্ণকে উপেক্ষা করা হয়ে যায়। আর কোনটা আমি করব, আপনারা আমার সবার পণ্ডিত শব্দ ছিল রাজসভায়, বলুন কি আমার ব্যবস্থা, তারা তো কিছু মাথায় আনতে পারছে, কি বলি, জল খান কি জল খাবেন না, পালন করুন একটু কিছু খেয়ে। মাথায় ঢুকছে কি করে, উভয় সংকট, যদি জল খায় তাহলেও সন্ন্যাসীকে লঙ্ঘন করা হয়ে যাবে, আবার যদি পালনের সময়টা অতিক্রম করিয়ে দেওয়া হয় তার অপেক্ষা করে তাহলে ব্রতভঙ্গ হয়ে যাবে। তারা যখন এইরকম আর কিছু বলতে পারছে না, তখন তিনি বলেন দেখুন শাস্ত্রের বিচার আছে, কিন্তু জল পান ভোজনও বটে অভোজনও বটে, ঢোকঢোক করে বেশি করে খাওয়া না, সামান্য একটু জল ওইরকমভাবে পান করলে সেটা ভোজন করাও হয় আবার ভোজন না করাও হয়, এইরকম শাস্ত্রে বচন রয়েছে। সুতরাং এই সংকটে আমি ওই রকম একটু সামান্য জল পান করে ওই সন্ন্যাসীকে উলঙ্ঘন করবো না, ভোজন পান না করা হলে তাহলে এটাকে লঙ্ঘন হবে না, আর ভোজন করা বিচারে ব্রতও আমার রক্ষা হলো। এই বলে তিনি একটু সামান্য জল, তারপরে সে আবার বাসায় এসে হাজির হয়েছে, তখন ধ্যান ভেঙে গিয়েছে, সেই দেখছে যে সেই রকম ভাবে তো পালন করেছি, আর একবারে পায়ানক রাজ ভেঙে লাল হয়ে গেছে, আমি সন্ন্যাসী আর তুমি গৃহী, আমি ব্রাহ্মণ তুমি ক্ষত্রিয়, তুমি এরকম মর্যাদা লঙ্ঘন করছো আমার, তুমি মনে করেছো তুমি রাজা বলে যা খুশি করবে, দেখো আমি দেখে এই বলি একটা জটা ছিঁড়ে একবারে মাটিতে নিক্ষেপ করেছে, একটা জ্বলন্ত অগ্নিমূর্তি হয়েছে, যাও পুড়িয়ে দাও। অম্বরীশ মহারাজ চুপ করে দাঁড়িয়ে আছে, জোড়হাত করে তার শাস্ত্রের বিচারে তিনি দেখছেন আমি কিছু অন্যায় করি, তাই উনি বলছেন কি আর করব, আচ্ছা আমার অন্যায় যদি হয়ে থাকে তাই হোক, সেরকম শাস্তি আমার হোক। এই বিচার করে বৈষ্ণব তিনি কারু প্রতিজ্ঞ আচরণ করতে, তার উপর অত্যাচার করলেও সে সেটা এইরকম ভাবে গ্রহণ করে শুনছে। সে যাই অম্বরীশের কাছাকাছি গেছে, আর ওদিকে একবারে সুদর্শন চক্র ছুটে এসেছে, ভগবান ভগবানের আদেশ দেওয়া আছে সুদর্শনের চক্রকে কৌমুদী গদাকে, দেখো আমার ভক্তের কোন রকম যেন বিপদ না হয়, যদি কেউ তাদের উপর কোনো রকম অত্যাচার করে তাদের বিপদ আছে, সঙ্গে সঙ্গে তোমরা তার প্রতিরোধ করো। তো ওই জ্বলন্ত মূর্তি যখন একে জ্বালিয়ে দিতে এসছে ঠিক একে তাহলে সুদর্শন চক্র তার দিয়ে গিয়ে সেই মূর্তিটাকে ধ্বংস করে দিয়ে, তখন ওই
দুর্ভাষা আগে ধরেছে, ওই চিঠিকে যাচ্ছে ছুটে দুর্ভাষাকে আক্রমণ করেছে। আর সেই দুর্ভাষা তখন ভয়ে পাচ্ছে, সুদর্শন চক্রের কাছে তার কিছু তার ক্ষমতা নেই, সে তখন পালাতে আরম্ভ করেছে। কিন্তু সুদর্শন তার এত কাছে এসেছে যে তার এই যে একবারে প্রাণ যায় জলে পড়ে যাচ্ছে, জলের মধ্যে গিয়ে ডুব গিয়েছে, সেখানেও সুদর্শন চক্র আইনে হিমালয়ের হিম গহ্বরের মধ্যে ঢুকেছে, সেখানেও সুদর্শন চক্র। এইভাবে সারা ব্রহ্মাণ্ড সে ঘুরে কোথাও নিজেকে আর রক্ষা করতে পারল না, তখন শিবের কাছে গেছে, বললেন আমাকে তুমি রক্ষা করো রুদ্র অংশে তার জন্য। বলে কি করবো, ওই সুদর্শন চক্রের দ্বারা তো আমরাই এইরকম ভাবে, তুমি একটা আমার মঙ্গলের কথা তোমার বলে দিই, সেই সেই বিষ্ণু চক্র তুমি যাও সঙ্গে সঙ্গে তার কাছে ছবি, তিনি যদি রক্ষা করেন তাহলে তোমার রক্ষা হবে। হ্যাঁ, এইরকম ভাবে সেই বিষ্ণুর তারই তো ভৃত্য, সে আবার আমার প্রতি এইরকম করেছে অন্যায়, আবার তারই কাছে যাব তার মালিকের কাছে, জগৎটা উপায় নেই, বিষ্ণুর কাছে গিয়ে বলেছে আপনি আমার রক্ষা করুন, আপনি ব্রহ্মণ্য দেব আপনি ভক্তকে রক্ষা করুন, আমি ব্রাহ্মণ আমার এইসব সন্ন্যাসী সব, কিন্তু তুমি যা করেছ সে এখনো পর্যন্ত যে তার ফলেতে তুমি ধ্বংস হওনি এইটি তোমার প্রতি যথেষ্ট মনে করা হয়েছে। তুমি তো আমার প্রাণটাকে পুড়িয়ে দিতে গিয়েছিল, জানো অম্বরীশ কে ভগবানের, আমার ভক্ত আমার কে যেন প্রাণ, সাধব হৃদয়ং বৈষম, সাধু যে তারা আমার, সে আমার, তারা আমার হৃদয় আমার প্রাণ, সাধব হৃদয়ং বৈষম, সাধু না হৃদয়ং তহম, আর সাধুদেরও প্রাণ আমি, তারা আমাকে তাদের হৃদয়ের মধ্যে সবসময় যত্ন করে রেখেছে। মদন্নাত্তে নো জানন্তি, ভক্তরা আমার ছাড়া আর কিছু জানেন না, তাদের বাবা মা ভাই বোন পুত্র ইত্যাদি সব তারই সুখের জন্য তাদের ত্যাগ করে, তোমাদের মতো তাদের সেবা করে করে মরছ, তারা তাদের সেবা ত্যাগ করে আমার সেবায় সম্পূর্ণভাবে নিজে নিযুক্ত হয়েছে। সাধব হৃদয়ং সাধু নাম হৃদয়ন্তহম মদন্নাত্তে নো জানন্তি, আমার ছাড়া তারা কিছু জানে না, মদন্নাত আমার ছাড়া অন্য কিছু তারা জানে না। নাম তেভ্য মনাগতি, আমিও সেই জন্যে তাদের ছাড়া জানি, আমার ভক্ত সে আমায় ছাড়া জানে না, আমিও আমার ভক্ত ছাড়া আর কাউকে চাই না। এমনকি বলছেন শঙ্করশন আমার দ্বিতীয় দেহ, নতথা আমি প্রিয়তম আত্মজনী নুশঙ্কর, আত্মজনী অর্থাৎ ব্রহ্মা শঙ্করশন আমার সেরকম প্রিয় নয়, না শ্রী যে লক্ষ্মী আমার বুকে সর্বদাই থাকে, না মা এমনকি আমার দেহ সে আমার কাছে তত প্রিয় না যথা আমার ভক্ত, আমি এদের পরিত্যাগ করতে পারি, আমি লক্ষ্মীকে পর্যন্ত পরিত্যাগ করতে পারি আমার অঙ্ক চাই, কিন্তু আমার ভক্তকে আমি পরিত্যাগ, তুমি সেই রকম আমার প্রাণকে এরকম পুড়িয়ে দিতে, তোমাকে এখনো যে আর ধ্বংস করেনি সুদর্শন এই তোমার পক্ষে যথেষ্ট, আমি তোমাকে কি দিয়ে করব রক্ষা, আমার প্রাণ তো এখানে নাই, প্রাণ তো আমার সেই অম্বরীশের কাছে সে রেখে দিয়েছে, তার
সুতরাং আমি তোমাকে অনুগ্রহ করবো, সেই অনুগ্রহ করবার সে প্রাণ নেই আমার। তবে আমি তোমার মঙ্গলের জন্য বলছি, তুমি যদি অনুগ্রহ চাও তো সেই তার কাছে যাও, তার কাছেই যাও, তাকে গিয়ে ধরো, সে যদি অনুগ্রহ করে তাহলেই তোমার রক্ষার নাই। এইভাবে যখন আবার বলে তাহলে আবার তার কাছে যেতে হবে, সেই গৃহী লোকটা, সেই ক্ষত্রিয় লোকটার, সেই রাজা দিশেই লোকটা, আমি শুনেছি কিন্তু উপায় নেই, কোন জায়গায় তো কেউ পারল না, শিব পারল না, ব্রহ্মাও পারল না, বিষ্ণুও করলেন না, আমি তা পারব না, আমার ভক্ত না বললেন সাধনা মতন্নতে নজানন্তি নাহান্তে ভূমনাগপি। সুতরাং তুমি যাও সেখানে, তার কাছে কি আর করবে, তখন আস্তে আস্তে এসে তখন এক বছর হলো এরকম ভাবে ঘুরছে। যতদিন পর্যন্ত অম্বরীশ মহারাজ দাঁড়িয়ে আছে, তার নিজেকে অপরাধী জ্ঞান করে আমি সে ব্রাহ্মণকে সেবা করতে পারলাম, জলও খাবি আমি, তিনি না এলে আমি জলও খাব, তাকে এইভাবে পালন করিয়ে সেবা করে তোমার, সে এখনো পর্যন্ত উপবাস হয়েছে, তুমি যাও গিয়ে তার গুরু অন্যমতি নীতি মৎসর্বস্ব পদাম্ব রাধা মদন মোহন দিব্য বৃন্দারণ্য কল্প ধ্রুমাধা শ্রীমদরত্নাগার সিংহাসন শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠালি সেবমান শ্রীমান রাস রসারঙ্গি শিবটতটস্থিত কর্ষণ বেণুশনৈ গোপী গোপীনাথ সিংহ তৎকাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষমানুসুতি দেবী বৃন্দাবে তুলসী দেবী প্রিয়ায় কেশবস্য কৃষ্ণভক্তি প্রদে দেবী সত্যভক্ত শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচারি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। সজিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রীরথাগ্রি ননর্তজ জেনাশী জনতাম চিত্রম জগন্নাথ বিস্মৃত। রথযাত্রা মহাপ্রভু যেভাবে যেভাবে আস্বাদন করে সেটি এমনই একটি বস্তু যার দ্বারা সমস্ত জগৎ তো অবাক হয়ে গেছে, আশ্চর্যান্বিত হয়ে গেছে, এমনকি স্বয়ং জগন্নাথ যিনি রথে যাত্রা করছেন তিনি পর্যন্ত আশ্চর্য দেখছে অবাক। জগতের লোক আশ্চর্য হয়ে গেছে, রথের সামনে এমন তাঁর সে নিত্য, সেই নিত্যরত মহাপ্রভুকে দর্শন করে জগৎ আশ্চর্য হয়ে গেছে। জগৎ স্থাবর জঙ্গম সবাই, জানলে শুধু মানুষ বলত, সবাই একবারে আশ্চর্য, সবাই কি করে আশ্চর্য হবে, মানুষই না হয় আশ্চর্য, গরু বাছুর কি করে বুঝতে পারে, পশু পক্ষী কি করে বুঝতে পারে, গাছপালা কি করে বুঝতে পারে, জগৎ কথাটা বলাতে সকলকে ইঙ্গিত করেছে। কেন না, সমস্ত চেতন প্রত্যেক স্থাবর জঙ্গম সবেরই ভিতরে রয়েছে, বুঝছেন? একটু পরই করো না, এখন তাড়াতাড়ি করছো কেন, কেন কথাটা বলবো, দর্শক বৃন্দ বললেন না তো, জেনাসিত জগতাং চিত্র, জগৎবাসী ছ, গাছপালা পশু পক্ষী কীট পতঙ্গ মনুষ্য, তারা পর্যন্ত অবাক হয়ে গেছে, কি করে অবাক হবে, তাদের আবার কি অবাক হয়ে আছে, তারা আবার কি অবাক হবে, আমরা এটা মনে করছি এগুলো বাড়াবাড়ি কথা, এগুলো বাড়াবাড়ি কথা, কলমে আর কি লিখে দিলি তো হয়ে গেল, কিন্তু তারা এইরকম কিছু একটা মিথ্যা আমাদের উপর চাপিয়ে দেবার লোক, তারা সত্য দ্রষ্টা এবং আমাদের কল্যাণের জন্যই সেই সত্য বস্তুকে প্রকাশ করছে, মিথ্যা করে তাদের কিছু লাভ পূজা প্রতিষ্ঠা হিসাবে নেবার প্রয়োজন, তিনি সেই মহত্ব তাঁর দেখে তিনিও আশ্চর্যান্বিত হয়েছে, তাই সেটি আর উল্লাস ভরে বর্ণন করছে, জগৎ আশ্চর্য, জগৎ মানে কি, সকলের ভিতরেই তো সেই আত্মা রয়েছে, মানুষের ভিতরে আত্মা, কীট পতঙ্গের ভিতরে আত্মা, আত্মার যে গুণ সেখানে কিন্তু সবের ভিতরে সেই আত্মার একই গুণ আছে, আত্মার গুণে কিছু কম বেশি নাই, দেহ মনের গুণে পার্থক্য থাকতে পারে, মনুষ্যের মধ্যে দেহ মনের অন্য প্রাণীর থেকে বৈশিষ্ট্য বা উৎকর্ষ রয়েছে, কিন্তু আত্মার ভিতরে আত্মা সব এক, পিপীলিকা বলুন, পক্ষী বলুন, মনুষ্য বলুন, অন্যান্য প্রাণী বলুন, মহাপ্রভু কি আমাদের লীলায় দেখিয়েছে, ঝাড়িখণ্ডের পথে যখন যাচ্ছেন তখন হস্তি ব্যাঘ্র পাখি শুকর ইত্যাদি যত সব অন্য প্রাণী গাছপালা তারা পর্যন্ত সব ঝরে ঝরে পড়ছে, তাদের মধু প্রেমাশ্রু পড়ছে, আর বৃক্ষলতা তাদের পশু পক্ষী কীট পতঙ্গ তারাও সমস্ত একবারে, কোথায় তাদের হিংসা টিংসা কিছু নেই, সবাই পরস্পরকে আলিঙ্গন করে সেই হাও হাও করছে, কৃষ্ণ কীর্তন করে হল, তারা হরিনাম করছে লেখা আছে, তারা কৃষ্ণ প্রেমে কৃষ্ণ, কেন সাক্ষাৎ সেই প্রেমময় বিগ্রহ, তার এই প্রকার গুণ আছে, পাথর পর্যন্ত গলিয়ে দিয়েছে, আলাল্লাতে গিয়ে দেখে এসেছে। পুরীতে যেখানে তিনি হস্ত রক্ষা করেছিলেন সেখানটা পর্যন্ত এক্সাজারেশন নয়, গাল গল্প নয়। হ্যাঁ মশাই, কই দেখান তো আপনি হাত দিয়ে, আমরা পারি না বলে তিনি পারবেন না, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এই প্রকার যার লীলা, তিনি কৃপা করে এই জগতে সেই লীলাটি প্রদর্শন করে আমাদের তন্মুখী করবার চেষ্টা করেছে। কৃপা করে কি নিয়ে আছো? ইত্থম্ভূত গুণ হরি, আমরা এই পূর্বে যে শ্লোকটি আলোচনা করলাম, কার এরকম গুণ আছে বলুন তো? আমরা যেসব বস্তুতে আবিষ্ট হয়ে আছি, মহাপ্রভু সাক্ষাৎ সেই রকম গুণ আমাদের কাছে প্রকাশ করেছে, যার দ্বারাতে সবাই তার দিকে আকৃষ্ট হয়ে তাদের মঙ্গলটা লাভ করছে। কত বড় কৃপা! তিনি এসেছিলেন বলেই তৎকালীন সকল জীবেরই এই প্রকার প্রেম লাভ বা কল্যাণ হয়েছে, এবং সেই তাঁরই সেই ঔদার্যের রেশ এখনো পর্যন্ত চলছে বলে আমরাও সেই দিকে চলবার চেষ্টা করছি। তিনি যদি না আসতেন এটা সম্ভব, কত বড় কৃপা! স্ত্রী পুত্র ঘর বাড়ি এইটি তো আমরা জানি বাবা, আমাদের সব প্রশ্ন কিন্তু এগুলিতে আসক্ত হয়ে কি সুখ আছে? আমরা তো দেখছি সবসময় জ্বালা যন্ত্রণা, তথাপি এমনই আমাদের মোহ ধরেছে যে সেইটিই যেন একবারে চরম ফল। আমাদের ভগবান ভগবান করেও আমরা সেইগুলোই চাই, তার কোথায় সেইগুলো আমাদের কাছে তুচ্ছ জ্ঞান হচ্ছে না, সেগুলিকে ছেড়ে এইভাবে সেই ভগবানের সেই মহত্বে আকৃষ্ট হয়ে তার প্রতি আমাদের রুচি হচ্ছে না। তো এদের গুণেতে এদের দিকে আমাদের রুচি হচ্ছে, কিন্তু ভগবানের গুণেতে সেরকম রুচি আমাদের হচ্ছে। আমরা দুর্ভাগা, কিন্তু মহাপ্রভু কৃপা করে তিনি সাক্ষাৎ সকলকে একবারে তার প্রতি আকৃষ্ট করেছে, সমস্ত জগৎবাসী স্টান্ড হয়ে গেছে, আকৃষ্ট হয়ে গেছে প্রেমে একবারে। প্রেমের প্রেম সূর্যের কিরণের ছটায় সকলে দীপ্ত হয়ে গেছে। মন দিয়ে চলছে হরিণ, সেও বলছে কৃষ্ণ কৃষ্ণ, ব্যাঘ্র বলছি, শুকর বলছি, বন্য শুকর, হস্তি বলছি, সাপ বলছি, ময়ূর বলছি, পাখিরা বলছি, সবাই বলছি, বৃক্ষলতা তাদের ছড়ছড় করে মধু করছে। কৃষ্ণের লীলায় যেমন ব্রজেতে বৃক্ষলতা তরব তাদের মধুকরিত হচ্ছে, সাক্ষাৎ সেই তত্ত্ব। সুতরাং সেই প্রেমের এখানে প্রকাশিত হওয়াতে তাদের ওই প্রকার অবস্থা হয়েছে। এখানেও সেই যে আমরা মনে করছি জগন্নাথের রথেটি ধেই ধেই করে নাচছেন, এই নাচ দেখে তারা মুগ্ধ হয়ে গেছে। আমাদের বিচার হলো সেই নাচ দেখে মুগ্ধ, আমাদেরও তো অনেক আমরা সেইরকম ভাবে নাচছি তাচ্ছি, আমরা ওই রকম অঙ্গভঙ্গি করে নাচব, কিন্তু ওই নাচের ভঙ্গিটাও সেটা আকর্ষণের বিষয় হতে পারে, কিন্তু মূলত সেই বাইরের ওই নিত্য ভঙ্গিটাই আকর্ষণের বিষয় হয়নি। নাচের প্রাণটা কি? সেইটি সকলকে আকৃষ্ট করেছে। মহাপ্রভু কিরকম ভাবে বিভাবিত আবিষ্ট হয়ে নেচেছে, সিনেমা আর্টিস্ট বা বড় বড় নর্তকী হয়তো তার থেকে নাচে না হয় কিছু কম হতে পারে। তাদের নাচ দেখে আমরা সব ও রাশিয়ান ডান্স, সমুখের ডান্স, কি অদ্ভুত এরা, আবার তার থেকেও কি মহাপ্রভু দেখিয়েছেন তার ওই রকম ভাবে ফ্যানটা উপরে তুলে কি এরকম ভাবে পাক্ষে এইসব এরকম থেকেও বেশি দেখিয়েছেন মহাপ্রভু। এদের হাড়গোড় নেই রাশিয়ান ডান্সে এইসব, আমরা অবাক হয়ে যাচ্ছি। তাহলে মহাপ্রভুর নর্তনটা ওই রকম আমরা মনে করছি, এই তো আমাদের ধারণা। মহাপ্রভুর নর্তনটা ওই রকম কি না অলাহাত চক্রের মতন করেছে, একদম ফোর্স, যাতে মনে হচ্ছে তিনি সব জায়গায় এইটুকু আমরা এটা একটা বটে বর্ণন করছেন যে এমন ভাবে তিনি জগন্নাথকে প্রদক্ষিণ করছেন যেমন একটা অগ্নি গোলক সেটা দড়ি দিয়ে বেঁধে যদি ঘোরানো হয় তাহলে একটা অগ্নি সার্কেলই দেখা যায়, সব জায়গাতেই যেন একটা আগুন জ্বলছে সেই সার্কেলটা মনে হয়। তেমনি মহাপ্রভু এমন শ্রী নর্তন করছেন তাকে দেখে মনে হচ্ছে তিনি সর্বত্র এরকম ভাবে জগন্নাথের চারিদিক করছেন এট এ টাইম। আমরা এইটা একটা আশ্চর্য, এটা একটা আশ্চর্য, এইটুকু আমরা ধারণা করে নিতে পারি। হ্যাঁ, এটা কি কম কথা? এত পড়ছে একটা মানুষ চলতে পারে, একটা মোটরের ইয়ে যেমন খুব চাকাখানা বড় চাকাটা ঘুরছে তখন সে সার্কেলটাই দেখা যাচ্ছে আর তার ভেতরে রডগুলো কিছুই দেখা যায় না, সেই রকম এটা একটা আশ্চর্য। এইটুকুই আমরা মনে করলাম ওই নর্তনের মহাত্মটা ও তো আছেই, কিন্তু মাহাত্মটা কোনটা? জেনাশি জগতাং চিত্রম, সমস্ত জগৎ আকৃষ্ট হয়ে গেল। জগৎ বলতে গাছপালা কীট পতঙ্গ যে যেখানে আছে সব মিলে এরা আবার কি করে আকৃষ্ট হবে? এগুলো বাড়াবাড়ি কথা, এই তো আমরা বলব। কিন্তু প্রত্যেকের মধ্যে যে চেতন আছে সেই চেতন, মানুষের চেতন আর ওই পশুপক্ষী কীট পতঙ্গের মধ্যে সেই চেতন সব এক, চেতনের গুণ সকলকারই আছে। মানুষের সেই চেতন ওখানেও সেই চেতনই আছে, আমি আবার হয়তো সেই পশুপক্ষী কীট পতঙ্গ হব বা যারা হয়েছে এখন তারা আবার মানুষ হবে, এই একই চেতন। চেতনের যে কোয়ালিফিকেশন সেখানে এক, এই জন্য মানুষও হতে পারে যখন সেই চেতনটার কাজ করে আর তাদেরও ভেতরে সেই চেতন যখন কাজ করে সেই করবে সে একই হবে। তো মহাপ্রভুর এমনই একটি পাওয়ার, এমনই কৃপা যার দ্বারা ওই চেতনটাকে ওইরকম ভাবে অ্যাক্টিভ করে,
সকলেই চেতন,
সকলের চেতনটা তার উপরে যে ময়লা আবরণ সেগুলি সব মহাপ্রভুর কৃপা সরে গেছে। যে চেতনের অ্যাকশন চলছিল, চেতনের অ্যাকশনে সকলেই আসে। যেমন ঝাড়িখণ্ডের পথে বাঘ ভালুক এদের সব চেতনের অ্যাকশন হচ্ছে, তারাও সব প্রেমে ওই রকম মুক্ত হচ্ছে, গাছপালা তাদের চোখ দিয়ে জল পড়ছে, মধু করে পড়ছে, সমস্ত জগৎ যেরকম ভাবে ওই রকম প্রেমময় হয়ে গিয়েছিল, তেমনি এখানেও সেই প্রকার প্রেমের বন্যা, চেতনের যে পরাকাষ্ঠা সেই প্রকার একটা অবস্থা সেখানে প্রকাশ করেছে। শুধু যে জগৎ হয়েছে তাই বলছেন না, জগন্নাথ কি বিস্মিত, জগন্নাথ রথে বসে আছেন সে পর্যন্ত তিনি পূর্ণ চৈতন্য, এরা অনুচৈতন্য, অনুচৈতন্য নয় পূর্ণ চৈতন্যের দ্বারা এই লীলায় তার আবিষ্ট হয়ে যেতে পারে, তন্ময় হয়ে যেতে পারে বা এরকম বিস্মিত হতে পারে, কিন্তু জগন্নাথ পূর্ণ চৈতন্য, তিনি কি করে হন এ কথা হয়ে গেছে জানেছেন বলতে পারে। আমরা মনে করছি যে বাড়াবাড়ি কথা, নট দ্যাট, বলুন তো কেন। জগন্নাথ আরে মহাপ্রভু জগন্নাথ তো একই তত্ত্ব, হ্যাঁ একই তত্ত্ব তো, ওই তো কৃষ্ণ, উনি তো কৃষ্ণ, ওই তো বলে গেলেন। আমরা তো তাই জানি জগন্নাথ মানে তো কৃষ্ণ, তাই তো কথা কর না কেন, এরকম চুপ করে বসে আছেন, ও বলবো কেন, আমি গভীর জলের মাছ। এইখানে ওই কৃষ্ণ বললে ঠিক বলা হয়, যেমন জগন্নাথ কে, দ্বারকাধীশ, রুক্মিণী, সত্যভামা এদের সঙ্গে যে ঐশ্বর্য প্রেম প্রকাশ করছে সেই হলেন জগন্নাথ। ব্রজের যে কৃষ্ণ তিনি ব্রজ ছেড়ে কোথাও আসেন না, পুরী ধামে আসেন, এসেছেন যদি আসেন মহাপ্রভু, সেই কৃষ্ণ এবং সেই কৃষ্ণের মধ্যে আবার রাধা রানীর সমস্ত যে প্রেম ভাব সেটি যুক্ত, রাধা ভাব দ্যুতিষু বলিত কৃষ্ণ। সুতরাং জগন্নাথ তো তার লীলায় আবিষ্ট হয়ে যাবে, সুতরাং জগন্নাথ দেব কৃষ্ণের এই প্রকার সেই রাধা ভাবের আবেশ দেখে তিনি আবিষ্ট হয়ে বিস্মিত হয়ে গেল, এইরকম একটা হয়। সুতরাং এগুলো কোনোটাই একজাজারে সামনে, এগুলি ঠিকই বলেছেন। আমরা তো মনে করে নিচ্ছি যে আবার কি কথা এইসব, জগন্নাথ আরে তিনি তো রথের উপর বসে আছেন, এই প্রকার জগন্নাথ বিস্মিত, আমরাও সেই জন্য কি করি জগন্নাথের চতুর্দিকে নর্তন, আমরাও তার অনুসরণ বা অনুকরণ করে নর্তন করছি,
করলে কি হবে? কোন জন্মে আমাদের সেরকম যোগ্যতা হবে? আমরা ওই যে গৌরচন্দ্র রাধা ভগত দূতী সুবলিত কৃষ্ণচন্দ্র যে ভাবান্বিত হয়ে সেখানে করেছেন, সেই ভাবের ধারেও তো যেতে হবে না? আমাদের অনর্থই নিবৃত্তি হয়নি তো, ভাবের কথা কোথায়? আর যদিও হয় অনর্থ নিবৃত্তিও যদি হয়ে মুক্তও যদি হই আমরা, তাহলে কি হবে? পাঠ ক্যান নেভার বি ইকুয়াল টু দি হোল, কোনোদিন হতে পারে না। আমার অনুচৈতন্যের যতটুকু তার নয় পরাকাষ্ঠা পর্যন্ত যেতে পারে, কিন্তু সাক্ষাৎ মহাপ্রভু যেভাবে এই নৃত্য করেছেন সেই রকম নৃত্যের কোথায় আমাদের আসবে, এরকম আশা করাও সম্ভব না। তাহলে দেখুন মহাপ্রভু কত কৃপা করে জগৎকে কি জিনিসটা দিয়ে গেছে। গোলকের গোলকের যে সর্বোত্তম বস্তু কৃষ্ণের সর্বোত্তম সেবা, শ্রীমতী রাধারানীর যে ভাব তন্ময়তা বিপ্রলম্বরসীর পরাকাষ্ঠা, সেই ভাবে বিভাবিত হয়ে তিনি যে নৃত্য করেছেন, ওই নৃত্যটা বাইরে হাত ভাব দেখি যে সেটা আমরা মনে করছি বুঝি কিরকম না একটা নৃত্য হয়েছে, কিন্তু সেই যে ভাবের ধার ধারা তার আমরা কি ধার ধারি বলুন, আমরা কি বুঝব? আমরা সেখানে গিয়ে যদিও মহাপ্রভুকে দেখি, তিনি যদি কৃপা করেন তবে সেই ভাবের কিছুটা আমাদের হবে, কিন্তু ওইরকম না ছিলেই আমরা মনে করব যে আহা এ মহাপ্রভু, ইনি দ্বিতীয় মহাপ্রভু এসেছেন। আমরা বলবো দ্বিতীয় মহাপ্রভু, মহাপ্রভু কি দুটো হবে? ইনিও সেই রকম নাম প্রচার করছেন মহাপ্রভু ওঙ্কারনাথ ঠাকুরকে আমরা বলি অনেকে, আহ মহাপ্রভু কে অতটুকু করেছেন, ইনিও কম নয়, আহ সমুদ্র না চল নাম প্রচার করছে। কিন্তু যারা তত্ত্ববিদ্যা বলছে কাটে, আরে কাটে বলছে রে বাবা, এই নিরাকার ব্রহ্মবাদী, প্রেমই নেই তার, ওই হরিনামে প্রেম নেই, চালাও রাম নাম, খুব রাম নাম হচ্ছে কি হবে না, তুমি ব্রহ্ম হয়ে যাবে, সে নামের ফলে তুই ব্রহ্মত্ব লাভ কর, কোথায় সেবার কথা কিছুই নেই তাদের, কোনো একটা বইয়ের মধ্যে দেখাতে পারবেন না প্রেম বলে আছে, ওঙ্কারনাথ ঠাকুরের যত আছে হরিনাম করতে বলেছে বটে, হরিনামের দ্বারা কি হবে মুক্ত হয়ে তুমি ব্রহ্ম হয়ে, এই তো তাদের কথা, আর কোথায় প্রেম? একে সাধারণ লোক বুঝতে পারে নাম করছি পরম ভক্ত, পরম ভক্ত বলে দিল, ভক্তির ভয় নেই সেটা, ভক্তি নয় সেটা, এটা জ্ঞান, তো কে বুঝবে বলুন তো এইসব কথা? তো তেমনি আমরা যদি ওই মহাপ্রভুর ওই রকম নৃত্য সেখানে গিয়ে দর্শন করতাম, আমরা বুঝতে পারতাম যে কি ভাবে কি নৃত্য হচ্ছে, রসিক রসিক যারা, যাদের ওই রকম চেতন উদ্বুদ্ধ হয়েছে তার কৃপায়, সেই তারই ওই রকম কৃপা বলে তারা উদ্বুদ্ধ হয়ে তখন সেই জগন্নাথ এসে তার সেই লীলার মাধুর্য আশা করছে, সাক্ষাৎ জগন্নাথ এই একটি শ্লোকের মধ্যে দেখুন তিনি এই সমস্ত বিষয়গুলি সব একবার কত বড় পাণ্ডিত্য বলুন তো। সজিয়াত বলছে তিনি জয়যুক্ত হন, জয়যুক্ত হন, তাঁর জয় হোক, জয় হোক।
তিনি বললেন বলেই যে জয় হবে তা নয়, কিন্তু আর কি বলবো তাকে, আমরা আমরা তার প্রতি যখন ওই রকম সেবা পরায়ণ হই তখন কি চাইবো, তাঁর জয় ছাড়া কি আর চাই? আমাদের চাইলেই যে তার হবে না, হওয়া হয়ে কিছু আছে তা নয়, কিন্তু আমরা ওইটাই তো চাই, যাকে ভালোবাসি তার মঙ্গল হোক, এই তো আমরা চাব। আমরা এখানে জয় হোক মানে তিনি সমস্তের জয়, আমি বললি না তিনি তো আছেনই সকলের উপরে, তার জয়ই তো আছে। তথাপি আমাদের তখন সেই বৃত্তিটাই হয়, আরো তার হোক, আরো তার হোক। সেই বলছেন সজিয়াত কৃষ্ণ চৈতন্য রথাগ্রি শ্রীরথাগ্রি ননর্থজ, রথের আগেতে তিনি নৃত্য করেছিলেন। জেনাসীত জগতাং চিত্রম, যে নর্তনের দ্বারা জগৎ আশ্চর্যান্বিত হয়ে গেল। সাবর জঙ্গম যা কিছু স্বয়ং জগন্নাথও বিস্মিত, শুধু তাই নয় জগন্নাথও বিস্মিত, জগন্নাথ রথে বসে অবাক, চলে না সে রথ আর চলছে না, রথের গতি রুদ্ধ হয়ে গেছে, অবাক হয়ে দেখছে কোথায় পাবে সাক্ষাৎ এই প্রকার। রাধা ভাবে বিবাদিত কৃষ্ণ, তার কি অবস্থা দেখছি। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, জয় শ্রোতাগণ শুন করি এক মন, রথযাত্রা নিত্য প্রভু পরম মোহন। আমরা মনে কি নাচে আবার কি রে বাবা, এই বেটা ছেলের নাচে আবার কি আছে তোমাদের, মেয়েদের নাচ রাশিয়ান নৃত্য সেসব কি সুন্দর। আমাদের কাছে ওইগুলি সুন্দর হবে, আমাদের তো আত্মার বৃত্তি প্রকাশিত নেই, আমাদের দেহ মনের বৃত্তি, তাই দিয়ে ওইগুলি কি আমরা সুন্দর বলব, আত্মার বৃত্তি তো তার আত্মা রামাশ্চ মুনয় নিগন্তা অপিক্রমে কুর্বন্তি অহৈতুকুন ভক্তি ইত্যম্বুত গুণ হরি। হরির এইরকম গুণ আছে যাতে আত্মারাম পর্যন্ত, যা দেহ মনের থেকে আত্মায় গিয়ে অভিমান স্থাপন করেছে, দেহ মনের বিরূপের অভিমান যারা পরিত্যাগ করেছে, দেহ মনের সঙ্গে কানেকশন নেই যাদের, তারা পর্যন্ত হরির গুণেতে মুনয়, যারা সর্বদাই সেই বস্তুটি মননশীল, নির্গন্থা যাদের জগতের কোনো বস্তুর প্রতি এইরকম প্রয়োজন বোধ গ্রন্থি টান আসক্তি নাই, আর দেহ মনে আর আমি তাদের তো এগুলির প্রতি টান রয়েছে, দেহের প্রতি, দেহ সম্বন্ধীয় পিতা মাতা পত্নী পুত্র ইত্যাদি ঘর বাড়ি, এগুলি আমার প্রতি, তাদের প্রতি আসক্তি, তাদের কোনো গ্রন্থি কিরম মুক্ত তাহলে বুঝুন, মুক্তের পরাকাষ্ঠা তারা, তাদের আবার লোভ হচ্ছে, তারা তাকে সেবা করতে চাচ্ছে, আমরা সেবা করতে চাচ্ছি এদের। স্ত্রী পুত্র এদের জন্য কত না সেবা করছি বলুন, বলতে হচ্ছে না কাউকে। তাদের কিছু করে দিয়ে আমরা মনে করি ধন্য হলাম। পত্নীর কাপড়খানা এনে দিয়ে কি, গয়না টেনে দিয়ে কি, তার যেটা রুচিকর সেই রকম বস্তু দিয়ে আমরা মনে করি ধন্য হলাম এদের সেবা করে। কিন্তু আত্মা সে এই সমস্ত বস্তুতে কখনোই এইরকম ভাবে যুক্ত নয়। বলছি কি কার প্রথম আত্মধর্মে সেখানে গিয়ে এইসবগুলো তো নিরাশ হয়ে গেছে। কুরবন্তী অহৈতুকিং ভক্তি, তারা ভালোবাসে, ভক্তি মানে ভালোবাসারই নাম উন্নত অবস্থা। আমরা এই যে বস্তুতে মাঝরীয় বস্তুকে ভালোবাসছি, কিন্তু তারা ওই রকম ভাবে অবস্থা লাভ করেছেন, জড় বস্তুর সঙ্গটা তারা সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে পেরেছেন। তখন আত্মা ধর্মেতে তারা অভিমানী হয়ে আত্মধর্মে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তারা পর্যন্ত হরিকে ভালোবাসে, তাদের আবার ভালোবাসা আছে। ভালোবাসাটা তো খারাপ, কিন্তু তাদেরও তো দেখছি ভালোবাসে, তাহলে আত্মার ধর্ম হলো ভালোবাসা। সেটা আবদ্ধাবস্থায় প্রকাশ হচ্ছে মন দেহ ইত্যাদির ভেতর দিয়ে, এই বৃত্তিটা কিন্তু আত্মার। তাদের এইগুলো নিরাশ হয়ে যাওয়াতে তখন আত্মার ডাইরেক্ট সেবা বৃত্তি সেটা তো থাকবেই। সেটা কি, যেমন ম্যাগনেট সে আকর্ষণ করছে আর লৌহ সে আকৃষ্ট হবে, কিন্তু ফরেন এলিমেন্ট মাঝখানে যদি তাকে অবস্ট্রাকশন করে তখন আর সেটা তার যেমন প্রকাশ পায় না, সেটাকে রিমুভ করে দিলেই যখন সেই তার ব্যক্তিটা দেখা যায়। তেমনি আত্মা পরমাত্মার সঙ্গে এইরকম ভাবে সম্বন্ধ যুক্ত, আত্মাতে পরমাত্মাতে তো এইরকম রিলেশন। এই মায়ার এই আবরণগুলো, ফরেন এলিমেন্ট এইগুলো, সেটা এখন অবস্ট্রাকশন হয়েছে বলে সেটা প্রকাশ পায়। এইগুলিকে এলিমিনেট করে দিতে পারলেই তখন চেতন পূর্ণ চেতনের সঙ্গে ওই প্রকার আকর্ষিত আকর্ষণ ভাবটা দেয়। তাই বলছেন আত্মা রামাশ্চ মুনয় নির্গন্থা পুরুক্রমে কুদবন্তি অহৈতুকিং ভক্তি। কেন করে চুম্বক আকর্ষণী বা কেন করে, আর লৌহটা আকৃষ্ট হয় কেন? এইটি দেখুন কেন উত্তর নেই কিছু। তাদের এইরকমই, তাদের এইরকমই স্বভাব ধর্ম, তাদের এইটি হলো ধর্ম। তেমনি প্রত্যেক আত্মার সেই ভগবানের প্রতি ভক্তি করা, এইটি হলো তাদের স্বরূপের ধর্ম। সবই পুংসাং পর ধর্ম যত ভক্তি অধচ্ছত, সেইটি আমাদের প্রত্যেকে আত্মার স্বাভাবিক বৃত্তি, তাকে ভালোবাসা, তার সুখ সেইটি তার জন্য চেষ্টা করে। এটি হল কুবন্তি অহৈতুকিং ভক্তি, কোনো হেতু টেতু নেই বাবা। আমরা এখানে ভক্তি করি কেন, তুমি বাবা আমার শরীরটাকে ভালো রেখে দাও, আমার ছেলেটাকে ভালো রেখে দাও, টাকা টাকা পয়সাটা দাও, এইসব কামনা বাসনা নেই, কিন্তু সেখানে কোনো কামনা বাসনা। ওইটি ওই রকম সেই বস্তুর সঙ্গে ওই বস্তুর ওই রকম রিলেশনশিপ যে তাকে মুক্তি করে। সেই 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 এতেই চলেছিলেন আমাদের চতুষ্ক সনক সনন্দন সনাতন ভগবানের ওই রকম পাদ পদ্মে অর্পিত তুলসীর মকরন্দ গন্ধ নাকে এসে পৌঁছাচ্ছে। তখন সেই ভগবানের ওই সম্বন্ধটা, তারা তো নির্বিশেষ নির্বিশেষ নয়, তারা জ্ঞানী, তাদের ওই রকম প্রেম ভক্তি নেই, কিন্তু সেই জ্ঞানীর জ্ঞানকেও সেটাও প্রকৃতপক্ষে স্বরূপের ধর্ম হয়নি, হ্যাঁ মুক্ত হয়েছে কিন্তু স্বরূপের ধর্মটা প্রকাশ পায়নি। কিন্তু হরি এমনই গুণ, সে তার ওইটাকে ছাড়িয়ে দিয়ে সে তাকেও ভক্ত করে দিয়ে তখন ছুটেছে হরি আর জয় বিজয় হ্যাঁ উলঙ্গ হয়ে যাচ্ছে তোমরা অভিসম্পাদ করছ, হ্যাঁ তুমি এমন মূর্খ লোক, জানো না আমরা কিরকম অবস্থার, আমি কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, কেন যাচ্ছি, তোমাদের এখানে স্থান নেই, তুমি আমাদের উলঙ্গ দেখছ, যাও তোমরা অসুর কুলে জন্ম রাবণ কুম্ভকর্ণ হিসাবে জন্মগ্রহণ করল, রামায়ণ তৈরি হয়ে গেল, তাদের উপর পর্যন্ত এইরকম ক্রোধ, এত এত তার প্রতি ওই রকম সেবা বৃত্তি যাতে বাধা পেয়েছে ক্রুদ্ধ হয়ে গেছে। তো হরির গুণ এইরকম, সকলকে তার দিকে তিনি আকর্ষণ করে নিতে পারেন, কিন্তু আমরা এমনই দুর্ভাগ্য, আমাদের পাচ্ছেন না, আমাদের পাচ্ছেন না, এত করে তিনি তো ওইসব করলেন, জগৎকে আশ্চর্যান্বিত করলেন, তাদের আকৃষ্ট করলেন, আমরা অত বোকা, আমরা বাবা ছাড়ছি না, যতই তিনি চালাকি করুন আমাদের কাছে পারতে হবে না, আমরা ঠিক আছে, এইরকম চতু থাক আছে এই পর্যন্ত। Yeah. নবশীলে